শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 8ই অক্টোবর, 23শে আশ্বিন এবং ফার্সি 16ই মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর আলাক্সার তুফান নামক নজিরবিহীন অভিযানে হতবাক হয়ে গেছে তেল আবিব সরকার। ফিলিস্তিনিদের নজিরবিহীন সফলতার নেপথ্যে স্মার্ট পরিকল্পনা রয়েছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতে। এবং বাংলাদেশে নিত্যপণ্যে সরকারের বেঁধে দেয়া দাম এখনও উপেক্ষিত হচ্ছে, ভোগান্তি কমছে না ক্রেতাদের। এ সম্পর্কে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান সোনালি সময়, তারপর থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান নারী মানব ফুল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা 600-তে পৌঁছেছে, শহীদ ফিলিস্তিনির সংখ্যা 370। কয়েক ডজন নয়, আরও অনেক বেশি ইসরায়েলিকে আটক করার দাবি করেছে হামাস। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের গোলা বিনিময়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন শেখ হাসিনা। এবং ফিলিস্তিন প্রসঙ্গে অতীতের রাগ ঢাক ধুয়ে মুছে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন ফিলিস্তিনি যোদ্ধারা সন্ত্রাসী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর আল আকসার তুফান নামক নজিরবিহীন অভিযানে নিহত ইসরায়েলির সংখ্যা 600-তে উন্নীত হয়েছে। ওই অভিযানে আহত হয়েছে আরও 2000 ইহুদিবাদী। ইসরায়েলের সরকারি সূত্রগুলোকে উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েল এবং হারেস এ খবর নিশ্চিত করেছে। অন্যদিকে শনিবার দিনব্যাপী ইসরায়েলি নির্বিচার বিমান হামলায় গাজা উপত্যকার অন্তত 370 ফিলিস্তিনি শহীদ ও 2200-এরও বেশি আহত হয়েছে। ইসরায়েলি সেনাসূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আত্মগোপনে চলে যাওয়া ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তাদের 22টি স্থানে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে অন্তত 2টি স্থানে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ইসরায়েলি পণবন্দী ছিল। একাধিক স্থানে হামাস যোদ্ধাদের হত্যা করে ইহুদিবাদী পণবন্দীদের মুক্ত করার দাবি করেছে তেল আবিব। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিদের কেউ যাতে ওই ক্রসিং পয়েন্ট দিয়ে যাতায়াত করতে না পারে সেই লক্ষ্যে এগুলো বন্ধ করেছে ইসরায়েল। আজ রুশ বার্তা সংস্থা রাশিয়া টুডে এক প্রতিবেদনে ওই তথ্য জানায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জর্দানের সাথে আল কারমা ক্রসিং দিয়ে পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনিকে প্রবেশ বা বের হতে দেওয়া হয়নি। সকল গ্রিন লাইন ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম তীর বর্তমানে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, শনিবার সকালে বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে যে আল আকসা তুফান অভিযান চালিয়েছে তাতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর জন্য নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে। ইসলামী জিহাদ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য ইনসান আতাইয়া ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর এই আকস্মিক অভিযানে তিনি ব্যাপক প্রশংসা করেন। অভিযান সম্পর্কে জিহাদ আন্দোলনের নেতা আতাইয়া বলেন, এর মধ্য দিয়ে বর্ণবাদী ইসরায়েলের যেমন দুর্বলতা প্রকাশ পেয়েছে তেমনি প্রতিরোধ যোদ্ধাদের শক্তি দিন দিন বেড়ে চলেছে তাও পরিষ্কার হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছেন, তারা ইহুদিবাদী ইসরায়েলের কয়েক ডজন নয় বরং তার চেয়ে বহুগুণ বেশি নাগরিককে আটক করে গাজা উপত্যকায় নিয়ে গেছেন। শনিবার ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে অভিযান শুরুর কিছুক্ষণ পর যুদ্ধভাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাসের যোদ্ধারা কয়েক ডজন ইসরায়েলি নাগরিককে ধরে নিয়ে গেছে, কিন্তু হামাসের সামরিক শাখার মুখপাত্র নেতানিয়াহুর ওই সংখ্যার সাথে দ্বিমত করে আটক ইসরায়েলির সংখ্যা বহুগুণ বেশি বলে দাবি করেছেন। গত মধ্যরাতে একটি রেকর্ডকৃত বিবৃতির মাধ্যমে হামাস মুখপাত্র ওই তথ্য জানান। তিনি রেকর্ড করা ওই বিবৃতিতে বলেন, নেতানিয়াহু, আপনি বলছেন কয়েক ডজন ইসরায়েলিকে আটক করা হয়েছে, কিন্তু আমরা আপনাকে নিশ্চিত করছি যে সেই সংখ্যা তার চেয়ে অনেক বেশি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে মর্টারের গোলা এবং গাইডেড মিসাইল ছুঁড়েছে। এর ফলে ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর মধ্যে গতকাল যে যুদ্ধ শুরু হয়েছে তাতে নতুন মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েল অধিকৃত সেবা ফার্মের রাদার জাবদিন এবং রুয়াইসাত আল আলম লক্ষ্য করে মর্টারের গোলা এবং গাইডেড মিসাইল ছড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলিদের তিনটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে ফিলিস্তিনের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে মর্টারের শেল নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সম্পর্কে আরও কিছু খবর থাকছে বিশ্ব সংবাদের পরবর্তী অংশে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডের বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে। আজ রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের 75তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ও প্রশাসনিক ভবন সহ 5 প্রকল্পের উদ্বোধন করেন ভার্চুয়ালি। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিশ্চিতে মেধাবীদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে জনগণের সেবক হয়ে।
দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ কর্তব্যবোধ থাকতে হবে, কারণ তাদের মাঠে কাজ করে বৃষ্টিতে ভিজে ঘাম ঝরিয়ে তারা যে অর্থ উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে কিন্তু আমাদের সবার সব কিছু চলে। এ কথাটা আমাদের ভুললে চলবে না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে।
বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক এটি প্রত্যাশা করেন তিনি। এ সময় অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে কাজের স্বীকৃতি স্বরূপ কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিযানকে তিনি সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। সংঘর্ষ প্রসঙ্গে সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ইসরায়েলের ইতিহাসে চরমতম দক্ষিণপন্থী সরকার চালাচ্ছেন নেতানিয়াহু। চলতি বছরে 40 জন শিশু সহ 248 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অবিলম্বে ফিলিস্তিনকে ইসরায়েলের দখল মুক্ত করতে হবে এবং জাতিসংঘ সূত্র অনুযায়ী পৃথক দুটি রাষ্ট্র গঠন করতে হবে। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা বা AIPSO-র সর্বভারতীয় নেতা নীলোৎপল বসু বলেছেন, শনিবার ফিলিস্তিনিরা মরিয়া প্রতিরোধ করেছে, একে কখনোই আগ্রাসন বলা যায় না, সেনা নামিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে, যুদ্ধবিরতি চালু করতে হবে এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। এদিকে ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতোমধ্যে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ইসরায়েলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসরায়েলে উপস্থিত সমস্ত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সতর্ক থাকার এবং সুরক্ষাবিধি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
The
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে গতকাল যে সিরিজ ভূমিকম্প হয়েছে তাতে মৃতের সংখ্যা 1,000 জনে পৌঁছেছে। আফগান সরকারি কর্মকর্তারা আজ ওই তথ্য নিশ্চিত করেছেন। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জানান সাইক বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, দেশের উত্তর পশ্চিমাঞ্চলের হেরাত ও বদকিশ প্রদেশে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। মোল্লা সাইক আরও বলেন, হেরাত প্রদেশে তিনটি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং সেখানে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত কত লোকের মৃত্যু হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও আপাতত মৃতের সংখ্যা 1,000 বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এবারে আবারও ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, তার সংগঠন একটি বিশাল বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। অবৈধ দখলদার ইসরায়েলে শনিবারের ভয়াবহ হামলার পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাস নেতা ও সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এ প্রত্যয় জানান। তিনি বলেন, আমরা গাজা ফ্রন্টে একটি বিশাল বিজয় এবং একটি সুস্পষ্ট বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। ইসরায়েল বিরোধী যুদ্ধকে এই অবৈধ রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন। হানিয়া বলেন, যথেষ্ট হয়েছে। আমাদের ফিলিস্তিনি ভূমি মুক্ত করার পাশাপাশি দখলদারদের কারাগারে আটক আমাদের বন্দীদের মুক্ত করার লক্ষ্যে যে ইন্তিফাদা, গণ আন্দোলন ও বিপ্লব শুরু হয়েছে তাকে পূর্ণতা দেওয়ার সময় এসেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং জিহাদ আন্দোলন সহ কয়েকটি প্রতিরোধ সংগঠন ইসরায়েলের ভিতরে অভিযান চালিয়ে যেসব সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিকে আটক করেছে তাদের মুক্তির জন্য মিশরকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে তেল আবিব। ইসরায়েলের গণমাধ্যমের খবর অনুযায়ী গতকালের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 700 বেশি ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি নিখোঁজ রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নজিরবিহীন অভিযান শুরুর পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও ইসরায়েলের কয়েকটি ইহুদি বসতিতে ফিলিস্তিনের যোদ্ধারা অবস্থান করছে। এছাড়া ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় যুদ্ধ চলছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডও নিশ্চিত করেছে যে ইসরায়েলের কয়েকটি জায়গায় ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর বড় ধরনের বিজয়ে উল্লাস প্রকাশ করেছেন ইরানি নাগরিকরা। শনিবার ইরান জুড়ে ফিলিস্তিনিদের বিজয় উদযাপন করতে রাস্তায় নেমে আসেন তারা। এ উপলক্ষে রাজধানী তেহরান সহ বড় বড় শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিলিস্তিনি যোদ্ধাদের এই বিজয় উদযাপন করতে ইরানের রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে সমবেত হন হাজার হাজার জনতা। একদল উৎফুল্ল ইরানি নাগরিক এ বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে তেহরানস্থ ফিলিস্তিন দূতাবাসে সামনেও চলে যান। ইরানি জনতার এই দলে ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের নিরবচ্ছিন্ন অপরাধ যজ্ঞের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েল জুড়ে শনিবারের ভয়াবহ হামলা চালিয়েছে। তিনি শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক ফোন আলাপে এই মন্তব্য করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও গঞ্চনার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। তিনি সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান জানান। টেলিফোন আলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী অধিকৃত ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকারকে সম্মান জানাতে হবে। এর আগে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আল আকসার তুফান অভিযানের প্রতি সমর্থন জানায় তেহরান। ইসরায়েল থেকে পালাবার জন্য তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাজার হাজার ইহুদিবাদী ভিড় করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় ইহুদিবাদীরা দলে দলে পালাতে চাচ্ছে। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো আজ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পালানোর জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে ভিড় জমানোর ভিডিও প্রচার করেছে। নিউজ সূত্রগুলো জানায়, বহু বিমান কোম্পানি বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশ্যে তাদের ফ্লাইট বাতিল করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর আল আকসা তুফান নামক নজিরবিহীন অভিযানে হতবাক হয়ে গেছে তেল আবিব সরকার। ফিলিস্তিনের এ সফল অভিযানের নানা দিক সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর আল আকসার তুফান নামক নজিরবিহীন অভিযানে হতবাক হয়ে গেছে তেল আবিব সরকার। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড গতকাল ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক রকেট ও স্থল হামলা চালায়। কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আল জাইফ, যিনি খুব কমই মিডিয়ার সামনে আসেন, তিনি এই আক্রমণের নামকে আল আকসার তুফান নামে অভিহিত করে বলেছেন, আল আকসা মসজিদে উগ্র ইহুদিদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান চালানো হয়েছে। উগ্র ইহুদিদের আল আকসা মসজিদ অবমাননার বিরুদ্ধে এটিই ছিল ফিলিস্তিনিদের পক্ষ থেকে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া। ফিলিস্তিনিদের এই অভিযানে ইসরায়েল কার্যত হতভম্ব হয়ে গেছে। ফিলিস্তিনিরা এমন সময়ে আল আকসা তুফান নামের এই অভিযান চালিয়েছে যখন তাদের অভিযান চালানোর ইচ্ছার কোনো আলামতি পাওয়া যায়নি। আচমকা আক্রমণে ইসরায়েল এমন ভয়াবহ রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি। গত 75 বছরে দখলদারিত্বের ইতিহাসে এটি ছিল ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলিদের জন্য বড় ধরনের সামরিক পরাজয়। ফিলিস্তিনিদের নজিরবিহীন এই অভিযানে নিহত ইসরায়েলির সংখ্যা 300-তে উন্নীত হয়েছে। এই অভিযানে আহত হয়েছে আরও 1,590 জন ইহুদিবাদী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এত বড় এই ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা ফিলিস্তিনিরা আকাশ ও স্থলপথে এ অভিযান চালিয়েছে, একই সাথে তারা বিভিন্ন টানেলও ব্যবহার করেছে। এছাড়া ফিলিস্তিনিরা মেরকাভা ট্যাঙ্ক সহ প্রচুর সামরিক সরঞ্জাম হাতিয়ে নিয়েছে, যেসব অস্ত্রের কারণে ইসরায়েল গর্ব করত। ফিলিস্তিনিরা অন্তত 50 জন ইসরায়েলিকে আটক করেছে। তবে ফিলিস্তিনিদের রকেট হামলার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, গাজা উপত্যকার বিভিন্ন পয়েন্ট থেকে ইসরায়েলের ভিতরে বিশাল এলাকায় বিপুল সংখ্যক হামাস সদস্য ঢুকে পড়ে তারা কিছু সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা কয়েক ডজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা ছাড়াও সাজাযান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দখল করে এবং সেগুলোকে গাজায় ফিরিয়ে এনে এলাকার রাস্তায় প্রদর্শন করে। আল আকসার তুফান অভিযানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ফিলিস্তিনিরা এখানে অত্যন্ত সুচিন্তিতভাবে স্মার্ট পরিকল্পনা ব্যবহার করেছে। অর্থাৎ এমন সময় এই হামলা চালানোর পরিকল্পনা করা হয় যখন ইহুদিরা ঐতিহ্যবাহী সুকোত উৎসব পালনে ব্যস্ত এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা নড়বড়ে হয়ে পড়েছে। হামাস কয়েক ডজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করার পর জানিয়েছে, তেল আবিব যদি তাদের মুক্ত করতে চায় তাহলে অবশ্যই শত শত ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দিতে হবে। এমন সময় ফিলিস্তিনিরা এ সফল অভিযান চালিয়েছে যখন ইসরায়েল ও সৌদি আরব ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ সরকার নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে প্রায় মাস খানেক আগে, কিন্তু বেঁধে দেওয়া দামে পণ্য মিলছে না বাজারে, ভোগান্তিও কমছে না ক্রেতা সাধারণের। এ বিষয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
কিছু পণ্যের দাম সরকারিভাবে নির্ধারণের এক মাস পরেও কার্যকর হয়নি। সরকারের নির্দেশনাকে পাত্তাই দিচ্ছে না পেঁয়াজ ও আলু ব্যবসায়ীরা। বৃষ্টির অজুহাতে আবারও বেড়েছে সবজির দাম। কাঁচা মরিচ কেজিতে বেড়েছে 80 টাকা পর্যন্ত। বেড়েছে ব্রয়লার মুরগি ও মাছের দামও। আলুর দাম নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজের সিন্ডিকেট ভাঙতে বলেছেন ক্রেতা বিক্রেতারা। বাণিজ্য মন্ত্রণালয়ের দর নির্ধারণের এক মাস পরেও সরজমিনে বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে ইচ্ছে মতোই দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা।
সরকার যে নির্ধারণ করেছিল 34 টাকা বা 36 টাকা আলুর কেজি হবে, সে দামে আমি পাচ্ছি না।
5 কেজি পেঁয়াজ নিছি আমি 90 টাকা করে রাখছি।
কিছু পণ্যের দাম সামান্য কমলেও পেঁয়াজ ও আলু বিক্রি হচ্ছে সেই আগের বাড়তি দামেই। তবে বিক্রেতারা বলছেন কোল্ড স্টোরেজগুলোতে তদারকি আরও বাড়ালে আলুর দাম কমে আসতে পারে। অন্যদিকে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের শুরুতে সবজি কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা, মাছের দামও চড়া।
যে কোনো সবজি কিনতে গেলে আমাদের হিমশিম খাইতে হয়।
আমি মরিচ কিনে নিয়ে আসলাম, সেখানে 200 টাকা কেজি।
আর একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে 80 টাকা পর্যন্ত। যেহেতু মাঝে বৃষ্টি ছিল তাই সরবরাহ কম থাকার অভিযোগও করছেন কোনো কোনো ব্যবসায়ীরা।
ভারত থেকে আমরা যেভাবে কিনে আনি এভাবে ব্যস্ত হই।
যারা স্টোরে রাখছে এরা মনে করেন যে দাম বাড়ায় বিক্রি করতেছে।
এদিকে বাজারে স্বস্তি ফেরাতে রাজধানী সহ সারা দেশে দফায় দফায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে বিক্রেতাদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের এই নিত্য পণ্যের দাম বৃদ্ধি দেওয়ার উদ্যোগ নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। বাজার বিশেষজ্ঞরা বলছেন কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণ কোনো সমাধান নয়। দাম নিয়ন্ত্রণ এবং পরিস্থিতিকে ঘোরাটে করে এবং মজুদার ও সিন্ডিকেট গোষ্ঠীর মুনাফাকে আরও বাড়িয়ে দেয়, শেষে ভোক্তার অর্থশোষণ আরও বেড়ে যায়। তাই বাজার নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের তাগিদ বাজার বিশ্লেষকদের। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা সোনালী সময়।
সোনালী সময়, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 22তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আপনি যখন মিসেস সোজাইর একাডেমিক ও কাজের রেকর্ড, গবেষণা এবং শিক্ষাগত রেকর্ড, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, শৈল্পিক সম্মান ও পদমর্যাদার বিষয়ে কয়েক পৃষ্ঠার জীবন বৃত্তান্ত পড়বেন, তখন আপনি এই ইরানি যুবতী বিজ্ঞানী ও সাংস্কৃতিবান ব্যক্তিত্ব সম্পর্কে জানতে আরও আগ্রহী হবেন। মিসেস সোজাই হলেন নতুন জ্ঞান ও তথ্য আবিষ্কারের নেশায় মত্ত এক অসাধারণ যুবতী। ন্যানো প্রযুক্তি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রথমবার তার বৈজ্ঞানিক বা গবেষণামূলক প্রবন্ধ গৃহীত হয়। ইরান ও রাশিয়ার ওই যৌথ সম্মেলনটি হয়েছিল 2005 সালে। ন্যানো রোবোটিক বিষয়ের যুব বিজ্ঞানী হিসেবে তখনই তিনি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিলেন। ইরানের কুর্দি এই যুবতী 1998 সাল থেকে এ পর্যন্ত রাশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রাজিল সহ বিভিন্ন দেশে 50টি গবেষণা প্রকল্পে ও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি এই সময়ে জ্ঞানবিজ্ঞান বিষয়ে 17টি, সাংস্কৃতিক বিষয়ে 16টি ও শিল্প বিষয়ে 17টি পদক বা সাফল্য অর্জনের কৃতিত্বের অধিকারী হয়েছেন। যুব বয়সেই এত সব সাফল্য অর্জন কিভাবে সম্ভব হল? এর উত্তর হল, যুব বয়সেই তিনি নিজের প্রতিভা ও যোগ্যতা আর দক্ষতাগুলোর মূল্য বুঝতে পেরেছিলেন এবং এরই আলোকে মিসেস সোজাই উচ্চতর লক্ষ্যগুলো অর্জনের উদ্দেশ্যে বড় বড় পদক্ষেপ নিতে সক্ষম হন।
কথায় বলে, সকাল দেখেই দিনের অবস্থা বা প্রকৃতি কেমন হবে তা বোঝা যায়, তাই কৈশোরে বা যুব বয়সেই প্রতিভার দিকগুলো আবিষ্কার করার ও সেসবের বিকাশ ঘটানোর চেষ্টা করা উচিত। যে মাঝি অনেক দূরের পথ সাগরে বা নদীতে পাড়ি দিতে চান, তাকে দক্ষ মাঝি হতে হলে আগে যা যা করা দরকার এবং যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেসবই সম্পন্ন করতে হবে। কিংবা যিনি দূরের কোনো শহরে সফরে যেতে চান মোটরগাড়ি চালিয়ে, তাকেও গাড়ির চাকাসহ নানা দিক ও যন্ত্রাংশ এবং পথ ঘাট সম্পর্কে যথাযথ তথ্য ও গাড়ি চালানোর বিষয়ে যথেষ্ট দক্ষতার অধিকারী হতে হবে। লক্ষ্যহীন জীবন হচ্ছে নাবিকহীন নৌকা বা জাহাজের মতোই। জীবনে পূর্ণতা ও সৌভাগ্য অর্জনের জন্য নিজের সক্ষমতা, অক্ষমতা বা দুর্বলতা ও প্রতিভার দিকগুলো সম্পর্কে জানতে হবে, আর এরই নাম নিজেকে জানা ও চেনা তথা আত্মসচেতনতা, যা আত্মবিশ্বাস অর্জনের জন্য জরুরি। অন্যদিকে এটাও বলা হয় যে নিজেকে যে চিনতে পেরেছে সে আল্লাহকেও চিনতে পারে। সোনালী
সময়। নিজেকে চেনা হল আত্মোন্নতি এবং সমৃদ্ধির সূচনা। একজন যুবক তার নিজের সত্তা ও অস্তিত্ব সম্পর্কে সচেতন হলে এই সচেতনতা তার বিকাশ ও উন্নতির ভিত্তি গড়ে তোলে। নিজেকে চেনার মাধ্যমে যুবক তরুণদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতার ভিত্তি গড়ে তোলে। উন্নতির সাথে নিজেকে মানিয়ে চলার কৌশল শিখতে হলে আগে নিজের সঙ্গে নিজেকে মানিয়ে চলা শিখতে হবে। আর যে নিজেকে চিনতে পারে সে খোদাকেও চিনতে পারে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন উঠতে পারে যে যুব সমাজ নিজের প্রতিভা সম্পর্কে কিভাবে জানতে পারবে। এর উত্তরে বলা যায়, অনুভূতি ও অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে। কোনো যুবক যদি লিখন শৈলী বা ক্যালিগ্রাফি শিল্পে ভালো শিল্পী হতে চায়, তাহলে দু একবার অনুশীলনের পরই সে বুঝতে পারবে যে এ বিষয়ে তার দক্ষতা অর্জন করা সম্ভব। বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার প্রয়োগও জ্ঞান অর্জনের অন্যতম ভালো পন্থা। বুদ্ধি ও বিবেক খাটিয়ে যে যুবক চিন্তার অভ্যাস গড়ে তুলতে সক্ষম হয়, সে কখনো অর্থহীন কাজ করতে ও অন্যের অন্ধ অনুকরণে আগ্রহী হবে না। এ ব্যাপারে বাবা মা, অভিভাবক ও শিক্ষক তথা স্কুল ও যুব সমাজের জন্য ভালো ও যোগ্য দিক নির্দেশক হতে হবে।
একটি গাড়ি সম্পর্কে তিনিই সবচেয়ে বেশি জানেন যিনি ওই গাড়ি নির্মাণ করেছেন। তেমনি মানুষের জীবনের সব পর্যায়ে, যেমন শৈশব, কৈশোর ও যুব পর্যায়ের নানা দিক সম্পর্কে সবচেয়ে বেশি ও পূর্ণাঙ্গ বা সম্যক জ্ঞান রাখেন মহান আল্লাহ। তাই আত্মোপলব্ধি ও নিজেকে চেনার ক্ষেত্রে বিবেক বুদ্ধি ও মানবীয় সহজাত জ্ঞানের চেয়ে বড় এবং পূর্ণাঙ্গ আলোক রশ্মি হল মহান আল্লাহর ওহি। ক্ষুদ্র প্রদীপ চাঁদ ও দূরবর্তী তারকার তুলনায় আমাদের কাছের সূর্যের আলোক রশ্মি যেমন অনেক বেশি আলোক সম্পাতে সক্ষম, তেমনি মহান আল্লাহর ওহিও জ্ঞান ও আত্মপরিচিতির সবচেয়ে সমৃদ্ধ ও প্রধান মাধ্যম। ইরানি মনোবিজ্ঞানী ডাক্তার শারফি বলেছেন, আত্মপরিচিতির জ্ঞান একজন যুবকের উন্নতি ও সমৃদ্ধির সূচনা গড়ে তোলে। একজন যুবক যখন তার ভূমিকা সম্পর্কে সচেতন হয়, তখন তার মধ্যে উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্র তৈরি হয়। এই অবস্থায় আমরা ওই যুবকের অভ্যন্তরীণ প্রতিভাগুলোর বিকাশ দেখতে পারব। যুবক তার যোগ্যতা ও প্রতিভাগুলোকে বুঝতে পারার পর এ বিষয়ে বিশ্বাসী হবে যে তার এক ব্যাপক বিস্তৃত ব্যক্তিত্ব রয়েছে এবং তা পরিবর্তন ও রূপান্তরযোগ্য, ফলে সে তার জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠবে।
যুব বয়স আত্মসংশোধন ও আত্ম উন্নয়নের মোক্ষমতম সময়। নিজেকে চেনা ও আত্মপরিচিতি জোরদারের মাধ্যমে তারা এ সময় মহতি গুণগুলো অর্জন ও অপছন্দনীয় গুণগুলো বর্জনের সফল হতে সক্ষম। আর এজন্যই ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যৌবনের আত্মিক পরিশুদ্ধি অর্জনের জন্য জোর দিতেন এবং এ সময়ই খোদার নৈকট্য অর্জনের পথে থাকা শত সহস্র বাধা সহজেই অতিক্রম করা যায় বলে উল্লেখ করতেন। অথচ এই একই কাজে সফল হওয়া একজন বৃদ্ধের জন্য খুব কঠিন বলে তিনি সতর্ক করে দিতেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই।
কথা হবে আবারও আগামী পর্বে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 8ই অক্টোবর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনে ঘোড়াও ডিম পাড়ে বললেন ওবায়দুল কাদের, প্রথম আলো। মানব জমিনের শিরোনাম, পোশাক শিল্পে ন্যূনতম মজুরি 17,568 টাকা করার প্রস্তাব সিপিডির। আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে ইত্তেফাক। পিকে হালদারের 22 বছরের জেল, যুগান্তর কলকাতার শিরোনাম। সিবিআই ঢুকে পড়ছে একের পর এক নেতাকর্মীর বাড়িতে, তালিকায় কে কে, কেনই বা তল্লাশি, আনন্দবাজার পত্রিকা। হামাসের হামলায় বিধ্বস্ত ইসরায়েল, আটকে বহু ভারতীয় পড়ুয়া, আতঙ্কে কাটছে প্রহর, সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পিকে হালদারের 22 বছরের কারাদণ্ড। বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে এ খবর এসেছে, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। পিকে হালদার বাংলাদেশ থেকে বহু হাজার কোটি টাকা লুটপাট করে ভারতে পাচার করেছে এবং এই লুটতরাজকারী কথিত কর্মকর্তা ভারতে আশ্রয় নিয়েছে। যে মামলায় তাকে আজকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সে মামলার আসামি ছিল 52 জন, তার ভিতরে শুধুমাত্র পিকে হালদারের তদন্ত এবং বিচার কাজ শেষে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৫১ জনের তদন্ত এখনো শেষই হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে বেশ দ্রুততার সাথে পিকে হালদারের বিচারটি করা হলো, কিন্তু আমরা এখানে সন্তুষ্ট হতে পারছি না, এই কারণে যে পিকে হালদার একদিনে গড়ে ওঠেনি, পিকে হালদার একদিনে এই বিপুল পরিমাণে অর্থ বিদেশে পাচার করেনি। পিকে হালদারকে গড়ে উঠতে বহু সময় দেয়া হয়েছে, বহু সময় নিয়ে সে গড়ে উঠেছে এবং দীর্ঘদিন সে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থেকে এই টাকা লুটপাট করেছে এবং পাচার করেছে। অথচ রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, একটি ব্যক্তি বা একটি জায়গা থেকে তাকে আটকানোর ব্যবস্থা করা হয়নি, তার এই দুর্নীতি, তার এই লুটপাট কারোর নজরে পড়েনি। এখন রাষ্ট্রের কারোর নজরে পড়া বলতে আমি এই কথা বলতে চাচ্ছি, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে অর্থ লুটপাট হচ্ছে কি না, বা দেশের কোনো জায়গা থেকে অর্থ লুটপাট হচ্ছে কি না, তা দেখভাল করার এবং নজরদারি করার ব্যক্তি ও প্রতিষ্ঠান অবশ্যই থাকে। তারা এই নজরদারি বা দেখভাল করেনি, অথবা তারা এটি টের পেলেও তারা স্বার্থ পেয়ে বা সুবিধা পেয়ে তারা চুপ থেকেছে, তারা আমলে নেয়নি, এবং এর ফলে পিকে হালদার তার সুবিধা মতো লুটপাট করতে পেরেছে, অর্থ পাচার করতে পেরেছে। এই যে তাকে দীর্ঘদিন ধরে গড়ে ওঠার সুযোগ দিল কারা, তাকে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ দিল কারা, তাকে এতদিন এত বিপুল পরিমাণে অর্থ লুটপাট করার সুবিধা কারা দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এবং পিকে হালদারের যে বিচারটি হলো, আমরা যতদূর জানি সে তো ভারতে, অতএব তার এই বিচারের রায় তার বিরুদ্ধে কার্যকর করাটা কঠিন হবে। রায় হলো, কিন্তু আমরা এই রায় কার্যকর করতে পারছি না আপাতত, এটি আর একটা দুঃখজনক দিক।
বর্তমান সময়ের আন্তর্জাতিক সবচেয়ে তাজা খবর যেটি, সেটি হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলে হামাসের হামলা। এ বিষয়ক খবরে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে হামাস সহ ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইতিহাসের সেরা অভিযান চালিয়েছে, ইসরায়েলের পাশে যথারীতি আমেরিকা দাঁড়িয়েছে, বিষয়টিকে কিভাবে দেখবেন? আপনার কি মনে হয় জনাব শাহাদুল ইসলাম, সংঘাত আরো ছড়িয়ে পড়বে?
ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত দমন, পীড়ন, হত্যা এবং অপরাধ যজ্ঞের জবাবে পাশাপাশি মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার পবিত্রতা লঙ্ঘনের প্রতিবাদে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠন হামাস এবং জিহাদ আন্দোলন সহ আরো অন্তত তিনটি সংগঠন সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এবং অভিযান এতটাই আকস্মিক ও সফল ছিল যে প্রথম ৫ মিনিটের ভেতরে হামাস এবং অন্য সংগঠনগুলো, প্রথম ২০ মিনিটের ভেতরে হামাস এবং অন্য সংগঠনগুলো ৫,০০০এর বেশি রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের ভেতরে। পাশাপাশি তারা ইসরায়েলের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে এবং ব্যাপক অভিযান চালিয়েছে। ইসরায়েলের সবচেয়ে গর্বের বস্তু মার্কাবা ট্যাঙ্ক তা ধ্বংস করেছে। ট্যাঙ্কের ভেতরে যে সমস্ত সেনা বা অপারেটর ছিল তাদেরকে আটক করেছে। পাশাপাশি বেশ কয়েকজন কর্নেল পদমর্যাদা থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার অফিসার, সেনা অফিসার নিহত হয়েছে, অন্যান্য সেনা নিহত হয়েছে এবং আরো জবর দখলদার অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা নিহত হয়েছে। অন্তত প্রায় ১৬০০ আহত হয়েছে, যার মধ্যে ২০০র বেশি গুরুতর অবস্থায় রয়েছে এবং ১০০র বেশি সেনা সদস্য, যার ভিতরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছে এবং অন্তত একজন মেজর জেনারেল রয়েছে, তাদেরকে আটক করে নিয়ে গেছে গাজায়। এই যে বিশাল বিরাট অভিযান এবং অল্প সময়ের ভিতরে নজিরবিহীন অভিযান, এটি হামাস এবং জিহাদ আন্দোলন সহ প্রতিরোধকামী সংগঠনগুলোর জন্য বিরাট বিজয়।
জনাব শাহাদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত সংবাদ। প্রতিদিনের শিরোনাম, হামাসের হামলায় বিধ্বস্ত ইসরায়েলে আটক বহু ভারতীয় পড়ুয়া, আতঙ্কে কাটছে প্রহর। ফিলিস্তিনের হামাসের হামলায় ইসরায়েল বিধ্বস্ত হয়েছে, এ পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা। তবে নার্ভাস হলেও নিয়মিত সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছেন। শনিবার ভোর ৬:৩০টায় গাজা থেকে রকেট হামলা করতে শুরু করে হামাস, সেই সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডেও ঢুকতে শুরু করে তারা। সব মিলিয়ে কার্যতই যুদ্ধ পরিস্থিতি ইসরায়েল হামাস সংঘর্ষে। রাবণ রূপী রাহুল বিতর্কিত পোস্টারে নাড্ডা মাল্যবর বিরুদ্ধে মামলা কংগ্রেসে, সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে নতুন যুগের রাবণ হিসেবে দেখিয়ে বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের আইটি সেলের ইনচার্জ অমিত মালব্বরের বিরুদ্ধে এক কংগ্রেস নেতা আদালতে মামলা দায়ের করলেন। কংগ্রেসের রাজস্থান কমিটির সাধারণ সম্পাদক যশবন্ত গুর্জার আদালতে তার আবেদনে বিজেপির উভয় নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 499 ধারা, 500 ধারা এবং 504 ধারায় মামলা দায়ের করার অনুমতি চেয়েছে। এরই মধ্যে বিজেপির প্রচার করা এই পোস্টারের বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে কংগ্রেস কর্মী সমর্থকরা প্রতিবাদ করেছেন।
তো শ্রোতা পাঠক বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ধারাবাহিক পরিবেশনা নারী মানব ফুল।
নারী মানব ফুল। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 38তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন। ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান ও মানবীয় মর্যাদা, তাই ইসলামের দৃষ্টিতে মানুষ হিসেবে নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী। ইরানের ইসলামী বিপ্লব বদলে দিয়েছে ইরানি নারী সমাজকে। ইসলামী বিপ্লবের ফলে সৃষ্ট ইরানের নারী সমাজের পরিবর্তন বিশ্ব সমাজের জন্য বড় ধরনের বার্তা বহন করছে, আর এ থেকেই প্রমাণ হচ্ছে যে ইতিহাস ও সমাজের চাকা ঘোরানোর ক্ষেত্রে নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির ভাষায়, সার্বিকভাবে ইসলামী ইরানের নারী সমাজ বিশ্বের অন্য যে কোনো দেশের নারী সমাজের চেয়ে উন্নত। রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক কাজে তারা বেশি অগ্রসর। জিহাদের সময় দেখা যায় তারা জিহাদে নিজ সন্তানদের পাঠাচ্ছেন, অন্যদিকে ঘর সংসারে ও সন্তান প্রতিপালনেও তারা হচ্ছেন পাকা গিন্নি। এ বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ ও তা ইসলামী শিক্ষার অনুকূল এবং আশাব্যঞ্জক।
ইসলামের আদর্শ নারীর মতো ইরানের নারীরাও আত্মত্যাগী ও নিবেদিত প্রাণ। জাতির ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে পুরুষের পাশাপাশি ইরানি নারীও ভূমিকা রেখেছেন এবং এমনকি অনেক ক্ষেত্রে পুরুষের চেয়েও বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন। দেশ গড়া বা দেশ পুনর্গঠনের জিহাদে ইরানের শহরাঞ্চলের নারীরা গ্রাম ও অবহেলিত অঞ্চলের জনগণকে এবং কৃষকদের সহায়তা দিচ্ছেন। ইরানের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে দেশটির নারী সমাজে কত বেশি সহায়তা দিয়েছেন ও আত্মত্যাগ করেছেন, এর গভীরতা বহির্বিশ্বের জনগণ এখনও জানতে বা বুঝতে পারেননি। ইতিহাস তাদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আসলে একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ার পূর্ব শর্ত হল নারী ও মায়েদের আদর্শ ভূমিকা পালন। হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা ও হজরত জয়নাব সালামুল্লাহ আলাইহার আত্মত্যাগ আর সাধনা এক্ষেত্রে তাদের আদর্শ এবং পথ চলার প্রেরণা।
হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় আদর্শ ও এমনকি অমুসলিম নারী পুরুষের জন্য আদর্শ। পূর্ণতা ও শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এবং বিপদগামী হওয়া থেকে বাঁচতে বিভিন্ন ক্ষেত্রে সেই মহীয়সী নারীর ব্যক্তিত্বের নানা দিক সম্পর্কে গভীর ও সঠিক জ্ঞান থাকা জরুরি। হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার কন্যা হজরত জাইনাব কোবরা সালামুল্লাহি আলাইহাও আরেকজন আদর্শ নারী, যিনি নবী পরিবারের একজন আদর্শ নারীর ভূমিকা সবচেয়ে ভালোভাবে পালন করেছেন। কারবালার ঘটনার আগেও মদিনায় ও কুফায় এই মহীয়সী মানবীর চরিত্র ছিল অত্যন্ত বিশিষ্ট, প্রসিদ্ধ ও বরেণ্য এবং বিজ্ঞান, আধ্যাত্মিকতা, নৈতিকতা ও পবিত্রতার দিক থেকে তা একজন মুসলিম নারীর জন্য আদর্শ।
ইরানের বিপ্লবী মুসলিম নারী সমাজের সবচেয়ে বড় বা প্রধান বৈশিষ্ট্য হল তারা সতীত্ব, চারিত্রিক পবিত্রতা ও হিজাব বা পোশাকের শালীনতা এবং ইসলামী বিধিবিধান মেনে চলতে অভ্যস্ত। হিজাব বজায় রাখার মাধ্যমে মুসলিম নারী সমাজ সহজেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ভূমিকা রাখতে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খমেনি বিপ্লবী নারী সমাজকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক, ধর্মীয় ও আদর্শিক মূল্যবোধের ক্ষেত্রগুলো সহ সব ক্ষেত্রেই ভূমিকা রাখার আহ্বান জানাতেন। তবে তাঁর মতে নারীর প্রধান আত্মিক ও নৈতিক বৈশিষ্ট্য হল সতীত্ব বা চারিত্রিক পবিত্রতা ও পোশাকের ইসলামী শালীনতা তথা হিজাব বজায় রেখে চলা, আর তাহলেই তাদের অন্য তৎপরতাগুলো মূল্যবান হয়ে উঠবে। অন্য কথায়, নারী সামাজিক ও রাজনৈতিক সব তৎপরতাই চালাবেন, তবে তা করতে হবে ইসলামী শালীনতা ও লজ্জা বজায় রেখে। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির মতে, সমাজের উন্নতি, অগ্রগতি ও সুশিক্ষার প্রসার নির্ভর করে নৈতিক দিক থেকে সুশিক্ষিত ও সমাজ সচেতন নারীর সক্রিয় ভূমিকার উপর। তাই তিনি বলতেন, সমাজের পরিশুদ্ধি ও উন্নয়ন এবং অধঃপতন নারীর পরিশুদ্ধি ও উন্নয়ন ও অধঃপতনের উপর নির্ভরশীল।
একটি জাতি বা সমাজের নারীর পোশাক সেই সমাজের অবস্থা তথা সামাজিক ও আত্মিক বা আধ্যাত্মিক অগ্রগতির মান তুলে ধরে। কোন সমাজের নারীর পোশাক থেকেও বোঝা যায় যে এই সমাজের জনগণ কোন সংস্কৃতির ধারক ও পতাকাবাহী। হিজাব বা পর্দা ব্যক্তির মর্যাদা ও পরিবারের সুরক্ষা রক্ষার জন্য অপরিহার্য। এ কারণেই নারীর শালীন পোশাক পরাকে ইসলাম ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য করেছে। ইরানের ইসলামী বিপ্লব ইসলামী সভ্যতার ধারাকে এগিয়ে নিতে বিপ্লবী নারী সমাজকে চারিত্রিক পবিত্রতা ও ইসলামী শালীনতা এবং লজ্জাশীলতা বজায় রাখার আহ্বান জানায়। ইরানের বিপ্লবী নারী সমাজ ইসলামী বিপ্লবের এই আহ্বানে সাড়া দিয়ে প্রমাণ করেছেন যে হিজাব ও শালীনতা নারীর অগ্রগতি ও উন্নয়নের পথে বাধা তো হয়নি, বরং তারা ইসলামী বিপ্লব পূর্ব নারী সমাজের চেয়ে সব ক্ষেত্রে বেশি অগ্রগতি ও স্বাধীনতা অর্জন করেছেন। ইরানের বিপ্লবী নারী সমাজ শিক্ষা, গবেষণা, রাজনীতি, প্রশাসন, খেলাধুলা, চলচ্চিত্র, ধর্ম ও সংস্কৃতির সব শাখায় অতীতের চেয়ে সহস্রগুণে বেশি সফল, আর তা হিজাবের ছায়াতেই সম্ভব হয়েছে। ইরানের বিপ্লবী মুসলিম নারী সমাজ বৈশ্বিক পরিবর্তন, দেশের বাস্তব পরিস্থিতি ও আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কেও সচেতন। তাদের রাজনৈতিক ও ধর্মীয় জ্ঞানও বেশ উন্নত পর্যায়ের।
অন্য কথায়, ইরানের বিপ্লবী মুসলিম নারী সমাজ ইসলামী বিপ্লবের অন্যতম বড় শক্তি হিসেবে এই বিপ্লবের নানা সাফল্য ও অগ্রগতিতে অসাধারণ ভূমিকা রেখেছেন। তাদের ইমান, নৈতিকতা, আত্মত্যাগ ও সাংস্কৃতিক যোগ্যতা বিশ্বের অন্যান্য মুসলিম দেশের জন্য অনুকরণীয় আদর্শ। অন্যান্য মুসলিম দেশের নারী সমাজও ইরানের বিপ্লবী মুসলিম নারী সমাজের অনুসরণ করে তাদের দেশকে স্বাধীন, উন্নত ও স্বনির্ভর করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক আজকের এই আলোচনার ইতি টানছি এখানে।
নারী মানব ফুল অনুষ্ঠানটি শুনলেন। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইহুদিবাদী ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলায় নিহত ইসরায়েলের সংখ্যা 600 পৌঁছেছে, শহীদ ফিলিস্তিনির সংখ্যা 370। কয়েক ডজন নয়, আরও অনেক বেশি ইসরায়েলিকে আটক করার দাবি করেছে হামাস। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের গোলাবী বিনিময়। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফিলিস্তিন প্রসঙ্গে ভারতের অতীতের রাগঢাক ধুয়ে মুছে ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন ফিলিস্তিনি যোদ্ধারা সন্ত্রাসী। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։